বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 17 ডিসেম্বর, দুই পৌষ এবং ফার্সি 27 অজার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সন্ধ্যা অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সন্ধ্য ও নৈশ অধিবেশন অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটও একযোগে প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে মধ্যপ্রাচ্যে 10 বছর আগে শুরু হওয়া গণজাগরণের বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের ভাষ্যকারের কি পর্যালোচনা।
আজ 17 ডিসেম্বর, আরব বিশ্বে ইসলামী গণজাগরণ শুরুর পর 10 বছর পেরিয়ে গেল।
এছাড়া বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে সবাইকে সহনশীল হতে প্রধানমন্ত্রীর আহ্বান এবং এ বিষয়ে চরমোনাই পীরের হুঁশিয়ারি সম্পর্কে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রসঙ্গে সবাইকে সহনশীল থাকার আহ্বান জানিয়েছেন।
দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রং ধনু। প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বিশ্বের কয়েকটি দেশের কাছে অস্ত্র রপ্তানি করবে তেহরান। ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য বাইডেনের প্রতি IAEA-র আহ্বান। ইরান সংশ্লিষ্ট 4 বিদেশি কোম্পানির উপর আমেরিকার নিষেধাজ্ঞা। ইরানের প্রতিরক্ষা শক্তিতে কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি। নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন শেখ হাসিনা। শাহ আহমেদ শফিকে হত্যা করার অভিযোগে হেফাজতের 36 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। এবং ভারত 2020 সালে জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে 131তম স্থানে রয়েছে। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, বিশ্বের কয়েকটি দেশের সঙ্গে অস্ত্র রপ্তানির চুক্তি করেছে তার দেশ। তিনি আজ বলেন, জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে। কয়েকটি দেশের সঙ্গে এরই মধ্যে চুক্তি সই হয়েছে। নিষেধাজ্ঞা আরোপের আগে যেসব দেশের সঙ্গে এ সংক্রান্ত সহযোগিতা ছিল, সেসব দেশের সঙ্গেও সহযোগিতার বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, অস্ত্র আমদানির বিষয়েও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। জাতিসংঘের 2231 নম্বর প্রস্তাব এবং পরমাণু সমঝোতার ভিত্তিতে গত 18 অক্টোবর থেকে ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর হয়ে গেছে। ইরানের কয়েকজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাও বাতিল হয়ে গেছে। এর ফলে ইরান এখন জাতিসংঘের সদস্য দেশগুলোতে অস্ত্র রপ্তানির পাশাপাশি প্রয়োজনে এসব দেশ থেকে অস্ত্র আমদানিও করতে পারবে। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় বিশ্বে পরমাণু নিরাপত্তার ঝুঁকি বেড়েছে এবং বিশ্ব অনেক বেশি বিপজ্জনক স্থানে পরিণত হয়েছে।
ক্ষমতা গ্রহণের পর ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য তিনি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানান। গ্রোসি বলেন, ইরান নিজের মতো করে তার পরমাণু কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন পরমাণু সমঝোতা বিচ্ছিন্নভাবে কার্যকর হবে না। এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য ও জার্মানির সঙ্গে একটি কাঠামোর আওতায় সই হয়েছিল। আপনাদের মনে আছে যে 2018 সালে আমেরিকা সেই সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। জবাবে ইরানও ধীরে ধীরে পরমাণু সমঝোতার সঙ্গে সহযোগিতা কমিয়ে দিয়েছে। তিনি ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানান। ইরানের তেল বিক্রিতে সহযোগিতা করার অভিযোগে চীন ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক 4 কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে আসছেন। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তেও তিনি সে নীতি অনুসরণ অব্যাহত রেখেছেন এবং দফায় দফায় ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছেন। বুধবার এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় চীন ও সংযুক্ত আরব আমিরাতের 4 কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া ইরানি তেল পরিবহনে ভূমিকা রাখার জন্য ভিয়েতনামের গ্যাস ও কেমিক্যালস ট্রান্সপোর্টেশন কর্পোরেশনের উপরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে আমেরিকা। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির প্রতিরক্ষা সক্ষমতায় হস্তক্ষেপ করার অধিকার কোনো দেশ বা শক্তিকে দেয়া হবে না। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান মুস্তাফা জুনুরি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরান 2015 সালে 6 জাতি গোষ্ঠীর সঙ্গে ইরান যে পরমাণু সমঝোতা স্বাক্ষর করেছিল তাতে এমন কোনো কথা লেখা ছিল না যার ভিত্তিতে তেহরানকে তার প্রতিরক্ষা সক্ষমতা কিংবা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব সম্পর্কে আবার আলোচনায় বসতে হবে। তিনি বলেন, ওই সমঝোতায় শুধুমাত্র ইরানের শান্তিপূর্ণ কর্মসূচি সংক্রান্ত বিষয়েরই স্থান পেয়েছে। কাজেই ইরানের প্রতিরক্ষা শক্তি কিংবা এ অঞ্চলে ইরানের প্রভাব নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না তেহরান। ইরানের এই সিনিয়র সংসদ সদস্য বলেন, তার দেশ এখন পর্যন্ত পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, কাজেই এখন অন্য পক্ষগুলোকে এটি বাস্তবায়ন করতে হবে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন তার পূর্বসূরী ট্রাম্পের পরিণতি থেকে শিক্ষা নেবেন বলে জুনুরি আশা প্রকাশ করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ এক ভার্চুয়াল বৈঠকে দুদেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকের অংশ হিসেবে দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি, কৃষিসহ 7 খাতে সহযোগিতার ক্ষেত্রে 7 সমঝোতা স্মারক সই হয়েছে। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এক ভার্চুয়াল বৈঠকে অর্থনৈতিক অগ্রযাত্রায় ভারতকে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। আর নরেন্দ্র মোদীও সুসম্পর্কের বিষয়ে বাংলাদেশকে সবসময় প্রাধান্য দেয় বলে আশ্বস্ত করেছেন। এ সময় করোনা মোকাবেলায় এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় দুই দেশ একসাথে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন দুই প্রধানমন্ত্রী। আজ বেলা 11:30 প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে এবং নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে তার দপ্তর থেকে এই বৈঠকে যুক্ত হন। এই বৈঠকে বঙ্গবন্ধু সম্মানে ভারতের ডাক বিভাগের প্রবর্তিত স্ট্যাম্প উদ্বোধন করা হয়। এছাড়া দীর্ঘ 55 বছর পর হলদিবাড়ি চিলাহাটি রেল চলাচলের উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এর আগে দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকের অংশ হিসাবে দুদেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি, কৃষি সহ 7 খাতে সহযোগিতার ক্ষেত্রে মোট 7 সমঝোতা স্মারক বা MOU সই করা হয়েছে। আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসব সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশের পক্ষে সংশ্লিষ্ট 7 মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সচিব বা শীর্ষ কর্মকর্তা এবং ভারতের পক্ষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামি এসব সমঝোতা স্মারকে সই করেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের প্রবীণ আলেম এবং হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা আহমদ শফিকে হত্যা করার অভিযোগে সংগঠনটির নতুন যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 36 জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আজ চট্টগ্রামের শিবলি কুমারদের আদালতে মামলা করা হয়। পিবিআইকে মামলাটির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের আঞ্জুমানে মুহিব্বিনে শাহ আহমদ শফি সংগঠনের উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় নেতারা অভিযোগ করেছেন, হেফাজতে ইসলামের সাবেক আমির আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ সময় বক্তারা বলেন, আল্লামা আহমদ শফিকে ঘাতকরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। তাকে 6 ঘন্টা খাবার না দিয়ে জোরপূর্বক তার অক্সিজেন খুলে ফেলা হয়েছিল। তাকে ওষুধ সেবন করতে দেওয়া হয়নি। বিভিন্ন হুমকি দিয়ে তাকে বাকরুদ্ধ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ভারত 2020 সালে জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে 131তম স্থানে রয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রকাশিত প্রতিবেদনে 189টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে ভারত 2020 সালে 131তম স্থানে রয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপিতে প্রকাশিত প্রতিবেদনে 189টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এতে ভুটান 129তম, বাংলাদেশ 133তম, নেপাল 142তম এবং পাকিস্তান 154তম স্থানে রয়েছে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক আজ বৃহস্পতিবার রেডিও তেহরানকে বলেন,
লক্ষ্যই হচ্ছে অনুক্রমে বিভিন্ন রাজ্য সরকারগুলোকে দখল করা এবং হচ্ছে রেল সমেত সমস্ত সরকারি সংস্থাকে বেঁচে দেওয়া। সরকারের লক্ষ্য হওয়া উচিত সরকারি সংস্থা রক্ষা করা এবং জনগণকে রক্ষা করা। এদের লক্ষ্য হচ্ছে জনগণকে দুই লুটেরার মুখের সামনে ছেলে দেওয়া। তারপরে আমরা আরো পিছিয়ে পড়ছি এবং আমাদের গোটা পৃথিবীতে নানা ক্ষেত্রে লজ্জাজনক স্থান হচ্ছে। এই সরকারকে অবিলম্বে তার দিশা পাল্টাতে হবে, তার অভিমুখ পাল্টাতে হবে, জনকল্যাণে তাকে নীতি প্রণয়ন করতে হবে, জনসংহারের নীতি।
বলছিলেন অধ্যাপক ডক্টর ইমানুল হক। মানব উন্নয়ন সূচকে নরওয়ের শীর্ষে রয়েছে, এরপরে আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, হংকং এবং আইসল্যান্ড রয়েছে। ইউএনডিপি এর আবাসিক প্রতিনিধি শেখ ওনোডা সাংবাদিকদের বলেন, ভারতের র্যাঙ্কিং হ্রাসের অর্থ এই নয় যে ভারত ভালো করেনি, বরং এর অর্থ অন্যান্য দেশ আরো ভালো করেছে। কার্বন নিঃসরণ হ্রাস করার প্রয়াস সম্পর্কে ইউএনডিপি এর প্রতিবেদনে ভারতের প্রশংসা করা হয়েছে।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ইরান ও তুরস্কের বাণিজ্য মন্ত্রীরা অর্থনৈতিক লেনদেন বাড়ানোর উপর জোর দিয়েছেন। ইরানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী আলী রেজা রামজ হোসেইনি টেলিফোনে তুরস্কের বাণিজ্য মন্ত্রী রুকসার পেকজানের সঙ্গে কথা বলেছেন। এ সময় ইরানি মন্ত্রী বলেন, করোনা মহামারীর কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন কমেছে, এই লেনদেন বাড়াতে হবে। তিনি আরো বলেন, তুরস্কের ব্যাংকগুলোতে ইরানের অর্থ আটকে পড়েছে, কিন্তু যেসব পণ্য ইরানের প্রয়োজন সেগুলো তুরস্কে নেই। তুরস্ক কথা দিয়েছে তারা ইরানের আটকে পড়া অর্থ ব্যবহার করে চাহিদা অনুযায়ী পণ্যের ব্যবস্থা করবে। ইরানের বাণিজ্য মন্ত্রী বলেন, করোনা মহামারীর আগে ইরান ও তুরস্কের মধ্যে প্রায় $1,000 কোটি বার্ষিক বাণিজ্য ছিল, কিন্তু করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে তা কমে $300 কোটি নেমে এসেছে। তবে দ্বিপক্ষীয় বাণিজ্য আবারও বাড়বে বলে তিনি জানান। গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তুরস্কের বিরুদ্ধে আমেরিকার আরোপিত সাম্প্রতিক নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের তেল গ্যাস অনুসন্ধান নিয়ে যখন এথেন্সের সঙ্গে আঙ্কারার সম্পর্কে উত্তেজনা চলছে, তখন এ বৈঠক অনুষ্ঠিত হল। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার কারণে সম্প্রতি তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গতকাল এথেন্সে গ্রিক পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেনডিয়াসের সঙ্গে সাক্ষাতে এ বিষয়টি নিয়ে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত জেফ্রি পিয়াট। সাক্ষাতে আমেরিকার সঙ্গে গ্রিসের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পূর্ব ভূমধ্যসাগর পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দুই কূটনীতিক। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ ফরাসি প্রেসিডেন্টের দপ্তর এলিসি প্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, লক্ষণ দেখা যাওয়ার পর 42 বছর বয়সী প্রেসিডেন্টের পরীক্ষা করানো হয় আর এখন তিনি আগামী 7 দিন আইসোলেশনে থাকবেন। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বি বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। আজ 17 ডিসেম্বর, আরব বিশ্বে ইসলামী জাগরণ শুরুর পর 10 বছর পেরিয়ে গেল। ইসলামী গণজাগরণ শুরুর 10 বছর পর এই জাগরণের লক্ষ্য উদ্দেশ্য কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটাই প্রশ্ন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আজ 17 ডিসেম্বর, আরব বিশ্বে ইসলামী গণজাগরণ শুরুর পর 10 বছর পেরিয়ে গেল। 10 বছর আগে এদিনে তিউনিশিয়ায় সবজি বিক্রেতা শিক্ষিত যুবক মোহাম্মদ বু আজিজি সরকারের বৈষম্য ও নিরাপত্তা বাহিনীর সহিংস আচরণের প্রতিবাদে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনায় সমগ্র তিউনিশিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং আন্দোলন শুরুর 3 বছর পর প্রেসিডেন্ট জেইন আল আবেদিন বিন আলী ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এরপর মিশর, লিবিয়া, ইয়েমেন, বাহরাইন সহ অন্যান্য আরব দেশে সরকার বিরোধী বিক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়ে। প্রবল বিক্ষোভের মুখে মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন। লিবিয়ায়ও 9 মাসের গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ হতাহত হয় এবং শেষ পর্যন্ত আন্দোলনকারীদের হাতে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি নিহত হন। মধ্যপ্রাচ্য জুড়ে ইসলামী গণজাগরণের ধাক্কায় ইয়েমেনের প্রথম প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হন, যদিও তার প্রতি যুক্তরাষ্ট্র ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর সমর্থন বজায় ছিল। অন্য আরব দেশগুলোর সরকারের শাসন ক্ষমতার ভীত নড়ে ওঠে। এদিকে অনেক দেশে আন্দোলন স্তম্ভিত হয়ে গেলেও বাহরাইনে এখনও সরকার বিরোধী আন্দোলন চলছে। অন্যদিকে ইয়েমেন যুদ্ধ অব্যাহত রয়েছে। এ অবস্থায় ইসলামী গণজাগরণ শুরুর 10 বছর পর এই জাগরণের লক্ষ্য উদ্দেশ্য কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটাই প্রশ্ন। আরব বিশ্বে সরকার বিরোধী ইসলামী গণজাগরণ শুরুর প্রধান উদ্দেশ্য ছিল স্বৈরশাসনের অবসান ঘটানো এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত করা। যদিও তিউনিসিয়া, মিশর, ইয়েমেন ও লিবিয়ার একনায়ক শাসকদের পতন ঘটেছিল এবং ইসলামী গণজাগরণের প্রাথমিক লক্ষ্য পূরণ হয়, কিন্তু এই পরিবর্তন সৌদি আরবের শাসকবর্গ ও তাদের পাশ্চাত্য সমর্থকরা কিছুতেই মেনে নিতে পারেনি। সৌদি আরব ও যুক্তরাষ্ট্র বিপ্লব বিরোধীদেরকে সমর্থন দেওয়া শুরু করে এবং ইসলামী জাগরণ তথা এই বিপ্লবকে নস্যাৎ করে দেওয়ার জন্য কঠিন ষড়যন্ত্র শুরু করে। তবে বর্তমান অবস্থা সৌদি আরবের অনুকূলে নেই। এ অঞ্চলের ইসরায়েল বিরোধী ও সন্ত্রাসী বিরোধী ইসলামী প্রতিরোধ শক্তি ক্রমেই জোরদার হচ্ছে। সৌদি আরব কার্যত এ অঞ্চলে কেবল মার্কিন নীতি বাস্তবায়নের হাতিয়ারে পরিণত হয়েছে এবং এর থেকে উপকৃত হচ্ছে দখলদার ইসরায়েল।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে সবাইকে সহনশীল থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা ওঠানোর চেষ্টা হয়েছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, বাংলাদেশে সকল ধর্মের মানুষ সমান সুযোগ নিয়ে চলবে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রসঙ্গে সবাইকে সহনশীল থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ আহ্বান জানান।
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা ওঠার চেষ্টা হয়েছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, বাংলাদেশে সকল ধর্মের মানুষ সমান সুযোগ নিয়ে চলবে। এই দেশের মাটিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিয়েই বাস করবে, যার যার ধর্ম পালনের স্বাধীনতা সকলেরই থাকবে। আমি আপনাদেরকে এটুকু বলবো যে সবাইকে যে কোনো পরিস্থিতির সহনশীলতার সাথেই মোকাবেলা করতে হয়, সেটাই করতে হবে।
এর আগে মহান বিজয় দিবসে গতকাল সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,
আমাদের আজকের শপথ হবে আজ সাম্প্রদায়িকতার, যে বীর বৃক্ষ ডালপালা বিস্তার করেছে সাম্প্রদায়িক সেই বীজ বৃক্ষকে আমরা সমূলে উৎপাদিত করব।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং শায়েখের চরমোনায় মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, মামলা আর জেলের ভয় দেখিয়ে লাভ নেই, যদি অন্যায় করে থাকি জেলে দেন আপত্তি নেই, কিন্তু অন্যায় না করেও জেলে ঢোকানো হলে দেশের জনগণ তা মানবে না। গতকাল বুধবার বিকেলে বরিশাল বিভাগীয় নগরীর ফজলুল হক এভিনিউতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, সমাবেশ শেষে একটি র্যালি করার ঘোষণা থাকলেও প্রশাসনের অনুরোধে তা করা হয়নি।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। বিশ্বের কয়েকটি দেশের কাছে অস্ত্র রপ্তানি করবে তেহরান, ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য বাইডেনের প্রতি আইএইএর আহ্বান। ইরান সংশ্লিষ্ট চার বিদেশি কোম্পানির উপর আমেরিকার নিষেধাজ্ঞা। ইরানের প্রতিরক্ষা শক্তিতে কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি। নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন শেখ হাসিনা। ভারত 2020 সালে জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে 131তম স্থানে রয়েছে। এবারে আরও একটি খবর। ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা গত 10 মাসে কঠোর পরিশ্রম ও জীবন বাজি রেখে 778 টনের বেশি মাদকদ্রব্য উদ্ধার করেছে বলে জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তেহরান। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি এক চিঠিতে এই তথ্য জানান। জাতিসংঘের অপরাধ ও মাদকদ্রব্য বিষয়ক নির্বাহী সচিবের কাছে পাঠানো চিঠিতে গরিবাবাদি বলেন, ইরানের ভেতর দিয়ে পশ্চিমা দেশগুলোতে পাচারের সময় এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।